الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا
أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
اللہ تعالیٰ کی ایک صفت قدوس ہے، مختلف لغات میں اس لفظ کے جو معنی
اللہ تعالیٰ একটি বৈশিষ্ট্য হচ্ছে কুদ্দুস। বিভিন্ন অভিধানে এই শব্দের যে অর্থ লেখা হয়েছে এবং কোরআন শরীফের তফসির কারকগণ যে তফসির করেছেন এদের মধ্যে থেকে কয়েকটি বা কিছু প্রসিদ্ধ তফসির কারকের সংক্ষিপ্ত তফসির এবং অর্থ আমি আপনাদের সামনে উপস্থাপন করব। তাজুল উরুসে লিখিত আছে আল কুদ্দুস আল্লাহ তাআলার সুন্দরতম নামসমূহের মধ্যে একটি একটি সুন্দর নাম এবং আল কুদ্দুসের অর্থ হচ্ছে আত-তাহের, সকল দুর্বলতা এবং ত্রুটি থেকে মুক্ত সত্তা, এবং আল মোবারক বাবরকত অর্থাৎ যার মধ্যে সকল আশিস সন্নিবেশিত রয়েছে, এবং আত-তাকদিসের অর্থ হচ্ছে আত-তাতহির অর্থাৎ আল্লাহ মহাপরাকমশালী যাকে পবিত্র এবং ত্রুটিমুক্ত সাব্যস্ত করা হয়েছে। ইমাম রাগেব লিখেছেন আত-তাকদিস আল্লাহ তাআলার পক্ষ থেকে দানকৃত সেই পবিত্রতা, সেই পবিত্রতা যার উল্লেখ আল্লাহ তাআলা করেছেন আত-তাহির কুম তাতহীরা দ্বারা, এবং এর অর্থ হচ্ছে বাহ্যিক অপবিত্রতা দূর করা নয়, বরং যেভাবে অন্যান্য আয়াত দ্বারা প্রমাণিত মানুষের নফসকে পবিত্র করা, মানুষের আত্মিক পবিত্র করা। এরপরে আকরাবুল মুবারাদে লেখা আছে কুদ্দুস সেই সত্তা যিনি পবিত্র এবং সকল দুর্বলতা এবং ত্রুটি বিচ্যুতির ঊর্ধ্বে একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র এবং যাকে যে পবিত্র। অতঃপর আল কুদ্দুসের অর্থ লেখা হয়েছে পবিত্রতা এবং কল্যাণ বরকত। প্রায় এই ধরনের সামঞ্জস্যপূর্ণ একই ধরনের অর্থ লেসানুল আরবে লিখিত হয়েছে। এই কয়েকটি প্রসিদ্ধ অভিধান গ্রন্থ যার আমি উল্লেখ করলাম, হযরত মুসলিম মওউদ রাদিয়াল্লাহু আনহু এই সকল অভিধান গ্রন্থ থেকে যে অর্থ সংগৃহীত করেছেন তারপর বর্ণনা করেছেন তা হচ্ছে আল কুদ্দুস সকল পবিত্রতার মূর্তিমান রূপ। অর্থাৎ কেবল দুর্বলতা মুক্তই নয়, কেবল দুর্বলতা থেকেই পবিত্র নয়, বরং সব ধরনের গুণাবলীও নিজের মাঝে ধারণ করে। অর্থাৎ আল্লাহ তাআলা সেই পবিত্র সত্তা যার মধ্যে সকল পবিত্রতা একত্রিত হয়েছে এবং সব ধরনের অপবিত্রতা থেকে তিনি মুক্ত, আল্লাহ তাআলার সত্তায় সকল দুর্বলতা থেকে মুক্ত এবং কোন ধরনের কোন প্রকারের ত্রুটি হওয়ার প্রশ্নই আসে না, এবং এমন কোন গুণ নেই যা মানুষের জ্ঞান বা বিবেক বুদ্ধি ধারণ করতে পারে তা খোদার মাঝে নেই, বরং তিনি তো সেই সকল গুণাবলীর মালিক বা সেই সকল গুণাবলী তার মধ্যে একত্রিত রয়েছে যা বর্তমানে সংরক্ষিত রয়েছে, এবং সেই সকল গুণাবলী যার সীমা মানুষের বিবেক করতে পারে না, এবং এই হচ্ছে সেই কুদ্দুস সত্তার শ্রেষ্ঠত্ব। এখন বিভিন্ন তফসির কারক এর তফসির যা তারা এই বৈশিষ্ট্যের আলোকে করেছেন তা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। ফেরেশতারা কোরআন শরীফে বর্ণিত হয়েছে, আল্লাহ তাআলা যখন বললেন যখন আমি আদম সৃষ্টি করব বা তিনি আদমকে যখন সৃষ্টি করলেন, তখন ফেরেশতারা আল্লাহকে বললেন যে নুকাদ্দিসু লাকা, এর ব্যাখ্যা করতে গিয়ে তাফসিরে মাজমাউল বায়ানে লিখিত হয়েছে নুকাদ্দিসুল আকার অর্থ হচ্ছে হে আল্লাহ সেই সকল ত্রুটিযুক্ত বৈশিষ্ট্য যা তোমার মর্যাদার পরিপন্থী, আমরা তোমাকে সে সকল বৈশিষ্ট্য থেকে পবিত্র জ্ঞান করি এবং কোন অপবিত্র বিষয় কথা তোমার প্রতি আরোপ করি না। এই অর্থের আলোকে নুকাদ্দিসুল আকার মধ্যে যে লাম ব্যবহৃত হয়েছে তা অতিরিক্ত, অর্থাৎ বিষয়কে জোরালো করার জন্য এটি ব্যবহৃত হয়েছে। এবং যদি এই লামের অনুবাদ গণ্য করা হয় তাহলে এর অর্থ অনেক এরূপ করেছে যে আমরা তোমার জন্য নামাজ পড়ি, আবার অনেকে অর্থ করেছেন হে আল্লাহ আমরা স্বীয় নফসকে তোমার খাতিরে পাপ এবং ভুল ভ্রান্তি থেকে মুক্ত এবং পবিত্র রাখি, অর্থাৎ তোমার সন্তুষ্টি অর্জনের জন্য আমরা এরূপ করি। অনুরূপভাবে এই প্রসঙ্গে আল্লামা ফখরুদ্দিন রাজি লিখেছেন,
ফেরেশতাগণ আল্লাহ তাআলাকে ফলকে আদমকে
ওয়া নাহনু নুসাববিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা,
আতাজালো
বিভিন্ন মানুষ সন্দেহ সৃষ্টি করেছেন যে ফেরেশতারা আল্লাহ তাআলাকে আদম সৃষ্টির সময়ে
আল্লামা ফখরুদ্দিন রাজি
আতাজালু ফিহা মাইয়ুসিদু ফিহা বলে আল্লাহ তাআলার উপর আপত্তি করেছেন।
ফেরেশতাগণ
আল্লামা ফখরুদ্দিন রাজি এই সন্দেহকে দূরীভূত করার জন্য লেখেন যে এই সন্দেহ দুটি কারণে রদ করার যোগ্য। এক হচ্ছে ফেরেশতারা বিশৃঙ্খলা এবং খুন খারাপি মানুষের প্রতি আরোপ করেছে, স্রষ্টার প্রতি নয়, এবং দ্বিতীয়ত ফেরেশতারা তাদের এই কথার অব্যবহিত পরেই বলেছে ওয়া নাহনু নুসাববিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা, এবং তাসবীহ অর্থ হচ্ছে আল্লাহ তাআলার সত্তাকে জাগতিক সকল যে উপকরণ রয়েছে এর থেকে শ্রেষ্ঠত্ব দিয়েছে এবং পবিত্র করেছে, এবং আল্লাহ
তাআলার
এবং জাগতিক শরীরের সকল বৈশিষ্ট্যকে পবিত্র সাব্যস্ত করা, এবং তাকদীস অর্থ আল্লাহ তাআলা কর্মসমূহকে ধর্ম এবং নির্বুদ্ধিতা আর বৈশিষ্ট্যকে মুক্ত করা। আল্লামা রুহুল মানি বলেন আল কুদ্দুস আল-কুদ্দুস এবং আল-কদ্দুস কাফের উপরে কখনো পেশ এবং কখনো জবর দিয়ে এটি ব্যবহৃত হয়েছে। এই শব্দ আল্লাহ তাআলার সত্তা এবং গুণাবলী, কর্ম নির্দেশাবলী এবং নামসমূহের পবিত্রতা এবং ত্রুটি মুক্তির কথা বর্ণনার দিক থেকে অত্যন্ত ব্যাপক ও বিস্তৃত। এতে অত্যন্ত বাগ্নিতা রয়েছে, অত্যন্ত সুবিস্তৃত অর্থ রয়েছে। আল্লাহ তাআলার সত্তা ত্রুটি মুক্ত যেভাবে আমরা দেখেছি, এবং আল্লাহ তাআলার এই যে গুণাবলী যদি এটাকে পরখ করতে হয় তাহলে আল্লাহ তাআলার এই কুদ্দুস বৈশিষ্ট্যকে দৃষ্টিপটে রাখতে হবে। সিফাতে কুদ্দুস দ্বারাই আল্লাহ তাআলার অন্যান্য গুণাবলী অত্যন্ত সুস্পষ্টভাবে প্রকাশিত হয়। হযরত খলিফাতুল মুসি আব্বাল রাদিয়াল্লাহু আনহু এক স্থানে বলেছেন যে কোরআন শরীফের অর্থ করার সময় আল্লাহ তাআলা এই বৈশিষ্ট্যের প্রতি দৃষ্টি দাও যদি তোমরা সঠিক অর্থ কোরআনের করতে চাও। কিন্তু একটি কথা অবশ্যই স্মরণ রাখবে যে আল্লাহ
তাআলার
কুদ্দুস বৈশিষ্ট্যের উপরে যেন কোনো আপত্তি না ওঠে। যারাই কোরআন শরীফের তাফসীর করতে চায় তারা যেন সর্বদা এই সিফাতে কুদ্দুস বা কুদ্দুস বৈশিষ্ট্যকে দৃষ্টিতে রাখে, অর্থাৎ সব দিক থেকে আল্লাহ তাআলার সত্তা ত্রুটিমুক্ত এমন কোন ব্যাখ্যা এমন কোন তাফসীর যেন না হয় যার দ্বারা আল্লাহ তাআলার ত্রুটিমুক্ত হওয়ার যে বিষয়টি এটি সন্দেহযুক্ত হয়ে পড়ে, এরপরে আপত্তি উঠে। তার প্রত্যেকটি কর্ম, তার সকল কর্মকাণ্ড এই বৈশিষ্ট্যের আলোকে ত্রুটিমুক্ত এবং পবিত্র।
তাফসীর
রুহুল বয়ানে আলোকে লেখা হয়েছে বিভিন্ন ধরনের নিয়ামত, এর মধ্যে থেকে একটি নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত করা। আমরা তোমার প্রশংসা করে আমরা তোমাকে সেই সকল বিষয় থেকে পবিত্র করি যা তোমার জন্য প্রযোজ্য নয়। এই বিষয়ের এই দৃষ্টিকোণ থেকে তাসবিহ প্রতাপ বৈশিষ্ট্যের প্রকাশক, আর হামদ বৈশিষ্ট্য নিয়ামত বা পুরস্কার প্রদানের গুণ প্রকাশার্থে ব্যবহৃত হয়েছে। সম্মান ও ইজ্জতের যে অর্থ অর্থ করা হচ্ছে, অর্থাৎ সম্মান ও ইজ্জতের যে অর্থই তোমার সম্মানের জন্য প্রযোজ্য তা আমরা তোমার পক্ষে বর্ণনা করি, এবং যা তোমার সম্মানের পরিপন্থী তার থেকে আমরা তোমাকে মুক্ত রাখি। তাফসীর ইবনে কাসীর তিনি লিখেন ওয়া নাহনু নুসাববিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকার আলোকে তিনি বর্ণনা করেন কাতাদা বলেন এখানে গুণ কীর্তনের অর্থ বিশেষ কোন তসবি, যদিও তাকদিসের অর্থ সালাত অর্থাৎ নামাজ। অনুরূপভাবে আব্দুল্লাহ বিন আব্বাস এবং হযরত আব্দুল্লাহ বিন মাসউদ এবং অন্যান্য সাহাবীরা বলেন যে এর অর্থ হচ্ছে রুসুল ইলাকা, অর্থাৎ হে খোদা আমরা তোমার জন্য নামাজ পড়ি। তারপরে মুজাহিদ ওয়া নুসাব্বি বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকার অর্থ করেছেন নুআজ্জিমুকা ওয়া নুকাব্বিরুকা, অর্থাৎ আমরা তোমার সম্মান করি এবং তোমার মহত্ব বর্ণনা করি। অনুরূপভাবে মোহাম্মদ বিন ইসহাক সাহেব অর্থ করেছেন হে আল্লাহ, হে আল্লাহ আমরা তোমার কোন তোমার প্রতি কোন অবিশ্বাসতা করি না আর এমন কোন কর্ম বা কাজ করি না যা তোমার অপছন্দ। তারপর তাকদিসের অর্থ হচ্ছে তাজিম এবং তাকদিস, সকল পবিত্রতা এবং সম্মান তার জন্য এবং তাকেই শোভা
পায়।
সুবুর অর্থ হচ্ছে আল্লাহকে সব ত্রুটি থেকে মুক্ত করা এবং সব ধরনের পবিত্রতা এবং সম্মান তাকেই শোভা
পায়।
এই সকল বিতর্কের বা আলোকে লিখছেন যে ওয়ানাহনু উসাবি বিহামদিকার অর্থ হবে আমরা তোমাকে সেই সকল ভুল বা বিষয় থেকে মুক্ত রাখছি যা অংশীবাদীরা তোমার প্রতি আরোপ করে থাকে। অর্থ দাঁড়াবে হে আল্লাহ সকল ময়লা আবর্জনা দোষ ত্রুটি এবং তোমার প্রতি বা তোমার সম্পর্কে বর্ণিত কাফেরদের সকল অপবাদ থেকে তোমাকে পবিত্র হবার যে বৈশিষ্ট্য আমরা তোমার মাঝে পেয়েছি আমরা তোমাকে সেই গুণাবলীতে ভূষিত করছি। একজন মুফাসসিরের কুদ্দুস বাক্য ব্যবহারের উদ্ধৃতিতে আবার লিখেছেন সে উদ্ধৃতিটি হচ্ছে তিনি বলেন এটি একান্তই সত্য কথা যে আকাশ এবং পৃথিবীতে যা কিছু আছে তা আল্লাহ তাআলার মহিমা কীর্তন করে। প্রতিটি বিন্দু সাক্ষ্য প্রদান করে যে তিনি স্রষ্টা এবং তার প্রতিপালন জীবন এবং স্থায়িত্বের কল্যাণে সবকিছু জীবন এবং স্থায়িত্ব। তার নিরাপত্তায় মানুষ নিরাপদ থাকে। তার পরে তিনি আল্লাহুল মালিক,
মালকানা রঙ মে
যদি শাস্তি প্রদান করেন তাহলে মালিক বা রাজার ঢঙে করেন, আর যদি ধৃত করেন তাহলে অত্যাচারীর ন্যায় নয় বরং মালিকের বৈশিষ্ট্যে ধৃত করেন যাতে ধৃত ব্যক্তির সংশোধন হয়, অর্থাৎ যাকে ধারণ করা হয়েছে তাকে তার সংশোধনের জন্য তাকে ধরা হয়েছে। তারপর তিনি তিনি আল কুদ্দুস, তার বৈশিষ্ট্য এবং মহিমায় এমন কিছু নেই যা ক্ষতির কারণ হতে পারে, বরং তিনি পরিপূর্ণ গুণের আধার এবং সকল দুর্বলতা এবং মন্দ থেকে মুক্ত। আল কুদ্দুস তিনি পবিত্র কোরআনের প্রতি গভীর অভিনিবেশ না করার ফলে অথবা ঐশী নামের দর্শন না বুঝার কারণে হয়তো মানুষ মনোযোগ নিবদ্ধকরণ প্রতি অথবা আল্লাহ তালার যে নাম রয়েছে এর প্রতি মানুষ দৃষ্টি দেয় না অথবা না বুঝার কারণে। যাই হোক, এটি একটি ভুল রীতি সৃষ্টি হয়েছে যে অনেক সময় আল্লাহ তালার কোন কর্ম বা বৈশিষ্ট্যের এরূপ অর্থ করা হয় যা তার অন্যান্য গুণাবলীর পরিপন্থী। তাই আমি তোমাদেরকে একটি গুরু তত্ত্ব বলে দিচ্ছি। এখানে খলিফা মুসাবাল বলেন কোরআন শরীফের অর্থ করার ক্ষেত্রে সর্বদা এই বিষয়ের প্রতি দৃষ্টি রাখো যেন কখনোই কোনো অর্থ এরূপ যেন করা না হয় যা ঐশী গুণাবলীর বৈপরীত। ঐশী নামসমূহ দৃষ্টিতে রাখো আর এমন অর্থ করো এবং দেখো যেন কুদ্দুসিয়াতের বিপরীত কোন অর্থ যেন না হয়। আল্লাহ তাআলার যে ঐশী বৈশিষ্ট্য বলে রয়েছে এটাকে দৃষ্টিতে রাখো এবং কুদ্দুসিয়াতের পরিপন্থী কোনো কথা না হয়। অভিযানে একটি শব্দে বিভিন্ন অর্থ করা হতে পারে এবং একজন অপবিত্র মানুষ ঐশী পুস্তকে নোংরা অর্থও করতে পারে আর ঐশী কিতাবের উপর আপত্তি করে বসে সে। কিন্তু তোমরা সর্বদা এটি দৃষ্টিতে রাখো যে অর্থ করছো দেখো এটি খোদার কুদ্দুসিয়াত বৈশিষ্ট্যের বিপরীত নয় তো। পুরো কালাম সত্য ও প্রজ্ঞায় পরিপূর্ণ রয়েছে যদ্বারা তার এবং তার রসুল এবং সাধারণ মোমেনদের সম্মান ও মহত্ব প্রকাশ পায়। এখানে আমি হযরত খলিফাতুল মসীহ আউয়াল রাদিয়াল্লাহু আনহুর যে নসিহত তার উল্লেখ করে দিচ্ছি, যা এই উদ্ধৃতি মূলে তিনি জামাতকে বা এই সূত্রে তিনি জামাতকে করেছিলেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত। প্রত্যেক আহমদীর উচিত সে লেখাপড়া জানা হোক বা অশিক্ষিত হোক, সে ধনী হোক দরিদ্র হোক, সে পুরুষ বা মহিলা যেই হোক না কেন, সে যেন এর প্রতি দৃষ্টি দেয়। এটি আত্মিক সংশোধনের জন্য একান্তই আবশ্যক একটি বিষয় এবং এর ফলে ইবাদতের প্রতিও মানুষের দৃষ্টি নিবদ্ধ হবে এবং মানুষের বা সৃষ্টির অধিকার প্রদানের দিকেও মানুষের মনোযোগ নিবদ্ধ হবে। তিনি বলেন, যারা অশিক্ষিত তাদের কমপক্ষে এটি করা আবশ্যক যেন তারা নিজ চাল চলন দ্বারা খোদার নিষ্কলুষতা প্রমাণ করে, অর্থাৎ স্বীয় কর্মপন্থ দ্বারা প্রমাণ করে যে কুদ্দুস খোদার বান্দা, পবিত্র কিতাবের সে মান্যকারী, পবিত্র রসুলের অনুসরণকারী এবং তার খলিফা, আর বিশেষভাবে এই মহান মুজাদ্দিদের পদাঙ্ক অনুসরণকারীরা এরূপ পবিত্র হয়ে থাকে। অর্থাৎ হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের পদাঙ্ক অনুসরণকারীরা এরূপ হয় যে তারা নিজেদের মাঝে পবিত্র পরিবর্তন সৃষ্টি করে। সুতরাং খোদা তাআলা তাকে সব ধরনের ত্রুটি থেকে মুক্ত মনে করা তখনই সঠিক বলে সাব্যস্ত হবে যখন আমরা আমাদের সকল কাজ এবং কর্ম দ্বারা এটাকে প্রকাশ করব। তিনি বলেন, এই জন্য কোন ব্যাপক জ্ঞানের বা শিক্ষার প্রয়োজন নেই। সাধারণ অশিক্ষিত থেকে অশিক্ষিত মানুষ, মূর্খ থেকে মূর্খ আহমদী, সেও জানে আল্লাহ তাআলার নির্দেশাবলী কি। খুতবায় শুনে, বিভিন্ন বক্তৃতায় শুনে, বিভিন্ন প্রশ্নোত্তর অধিবেশনে শুনে থাকে কি সকল কাজের নির্দেশ রয়েছে এবং কোন কোন কাজ থেকে নিষেধ করা হয়েছে। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি আদর্শ স্থাপন করে দেখিয়েছেন খোদা তাআলার কুদ্দুসিয়াতের উপর যে বৈশিষ্ট্য, এর উপর বিশ্বাসের যে প্রকাশ, একজন আহমদী তখনই করতে পারবে যখন সে নিজের মাঝে পবিত্র পরিবর্তন সৃষ্টি করবে, পবিত্র হবে নিজে। তখনই এই যুগের ইমামকে মান্য করার লাভ, মান্য করা লাভ হবে। অতঃপর তিনি বলেন, একেবারে বলেন, স্মরণ রেখো, খোদা কুদ্দুস, তার নৈকট্যপ্রাপ্ত কখনই হতে পারবে না কিন্তু সেই ব্যক্তি ছাড়া যে পবিত্র, অর্থাৎ আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য পবিত্র হওয়া একান্ত আবশ্যক এবং আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য দোয়া কবুলিয়তের জন্য আল্লাহ তাআলার নৈকট্য লাভ একান্ত আবশ্যক, কিন্তু এর পূর্বে নিজেকে পবিত্র করতে হবে, স্বয়ং পবিত্র হতে হবে, আত্মশুদ্ধি করতে হবে। এ প্রসঙ্গে এই বৈশিষ্ট্যের আলোকে হযরত মুসলিম মওউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, মানুষের নেকি তার স্বীয় কর্ম দ্বারা অর্জিত হয়ে থাকে, অর্থাৎ সে আমল করে, ভালো কাজ করে, তাহলে সে এর প্রতিদান পায় অথবা এর ফলে একটা ভালো ফলাফল সৃষ্টি হয়। আর খোদা তাআলার যে নেকি এটি ব্যক্তিগত, এই জন্য খোদাকে কুদ্দুস বলা হয়, কিন্তু মানুষকে কুদ্দুস বলা যেতে পারে না, কেননা তিনি নিজ সত্তায় ত্রুটিমুক্ত আল্লাহ তাআলা, অর্থাৎ আল্লাহ তাআলা স্বীয় সত্তায় ত্রুটিমুক্ত আর মানুষ চেষ্টা প্রচেষ্টা দ্বারা ত্রুটিমুক্ত
হয়।
এই বৈশিষ্ট্য তখন অর্জন করবে যখন চেষ্টা প্রচেষ্টা দ্বারা নিজেকে ত্রুটিমুক্ত সাব্যস্ত করবে। খোদা তাআলার উপর কখনো এমন সময় আসেনি যখন তিনি ত্রুটিযুক্ত ছিলেন, তারপর তিনি এর থেকে মুক্ত হবার চেষ্টা করেছেন, কিন্তু মানুষ প্রথমে ত্রুটিযুক্ত থাকে, তারপর ধীরে ধীরে স্বীয় উৎকর্ষতায় পৌঁছে, প্রথমে শিশু থাকে, তারপর সে বিবেক বুদ্ধি লাভ করে, ফলে সে নামাজ পড়া আরম্ভ করে, এরপর একদিনের নামাজ তাকে আরো কিছুটা এগিয়ে দেয়, দুদিনের নামাজ তাকে আরো কিছুটা অগ্রসর করে, আর তৃতীয় দিনের নামাজ তাকে আরো এক ধাপ অগ্রগামী করে, এভাবে সে এগোতে থাকে। কিন্তু খোদা তাআলা যেরূপে আজ আছেন, শতকোটি বছর পূর্বেও এরূপই ছিল, তার কুদ্দুসিয়ত না পূর্বে কম ছিল না আজ বেশি রয়েছে বা না আজ বেড়ে গেছে, সর্বদা তার কুদ্দুসিয়ত ছিল এবং এখনো আছে এবং সর্বদা থাকবে।
সহি তৌর পর এক মুমিন উসি ওয়াক্ত হিসা লে সকতা হ্যায় জব
আল্লাহ তাআলার
উস কুদ্দুস খুদা
কুদ্দুসিয়ত বৈশিষ্ট্য থেকে একজন মুমিন তখনই অংশ লাভ করতে পারবে সঠিকভাবে যখন সেই কুদ্দুস খোদার, সেই কুদ্দুস খোদা প্রদত্ত যে শিক্ষামালা অনুযায়ী নিজের ইবাদত এবং নেকিতে উন্নতি করবে। অতপর হযরত মুসলিম মাউদ ফেরেশতাদের এই যে কথা, তারা যে খোদা তাআলাকে বলেছেন যে নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা, যে আমরা যে তোমার মহিমা সহ প্রশংসা কীর্তন করছি আর তোমার সকল মহত্ব স্বীকার করছি, সাক্ষ্য দিচ্ছি, তারপরেও এত ছোট আদমকে সৃষ্টি করা কি প্রয়োজন? এই প্রসঙ্গে ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে কথা বললেন, আল্লাহ তাআলা বললেন আমি জানি কিন্তু তোমরা জানো না। অর্থাৎ এই কথা ঠিক, যেভাবে তোমরা বলছো যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে,
ইনসানি আফাল
অবশ্যই ফাসাদ করবে, এটা আমি জানি, কিন্তু আরেকটি ঘটনা বা আরেকটি বিষয় তোমরা জানো না। এখন মানুষের কর্ম শরীয়তের অধীনে হবে, শরীয়তের আলোকে হবে, এবং যে শরীয়তের আলোকে আমল করবে এবং কুদ্দুসিয়াত বৈশিষ্ট্য থেকে অংশ নেয়ার জন্য পুণ্যে অগ্রসর হবে, সে পরিশেষে ফেরেশতাদেরকেও ডিঙিয়ে যাবে। এটা ফেরেশতারা জানত না। এর আরো ব্যাখ্যা করতে গিয়ে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু লিখেছেন, এখানে একটি বিষয় মনে রাখার যোগ্য, তা হচ্ছে আদমকে যখন আল্লাহ তাআলা খলিফা বানিয়েছিলেন তখন যা কিছু খোদা তাআলা বলেছিলেন তা সঠিক ছিল, এবং ফেরেশতারা যা কিছু বলেছিলেন তাও সঠিক ছিল, কেবল দৃষ্টিভঙ্গির পার্থক্য ছিল। আল্লাহ তাআলার দৃষ্টি সেই সংশোধনের প্রতি ছিল যা আদমের প্রজন্মের মধ্যে জারি হবে, এবং সেই দুর্বলতা বা সেই গুণাবলীর উপর ছিল যা আদম এবং তার বংশধরদের মাধ্যমে পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে। কিন্তু ফেরেশতাদের দৃষ্টি সেই নোংরা লোকদের উপর ছিল যা মানুষের যে মেধা মস্তিষ্ক প্রসূত, ফলে খোদা তাআলার শাস্তির কোপে পতিত হওয়ার ছিল। খোদা তাআলা আদমের সৃষ্টি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ঝলক দেখতে পাচ্ছিলেন, তার চিত্র দেখতে পাচ্ছিলেন, এবং ফেরেশতারা আবু জাহেলের যে গুণ এটিকে দেখে ভয় ভীত ছিল, চিন্তিত ছিল, উদ্বিগ্ন ছিল, এবং যদি এটি সঠিক যা কিছু ফেরেশতারা খেলাফতের প্রতিষ্ঠার ফলে বুঝেছিল এটাও সঠিক ছিল, তাদের এই ভয় ভীতি যে এরূপ ব্যবস্থাপনা বিশ্বের জন্য অভিসম্পাতের কারণ যেন না হয় এটি ভুল ছিল, কেননা কোন ব্যবস্থাপনার গুণাবলী তার উত্তম ফলাফলের মাধ্যমে প্রদর্শিত হয়, এর মধ্যে যারা দুর্বলতা প্রদর্শন করেন তাদের মাধ্যমে এর যে বৈশিষ্ট্য এটা প্রকাশ হয় না। যদি কোন ভালো কাজ মধ্যবর্তী আশঙ্কার কারণে পরিত্যাগ করা হয় তাহলে কোন উন্নতি হতেই পারে না। সকল বড় কাজ নিজের সাথে একটি আশঙ্কা বা ভীতিকে সংযুক্ত রেখেছে। আমি বা তিনি উদাহরণ দিতে বলেন, যারা ছাত্র জ্ঞান অর্জনের জন্য তারা নিজেদের প্রাণ বিনষ্ট করে ফেলে, কিন্তু তারা এই জ্ঞান অর্জন পরিত্যাগ করে না। অনুরূপ ভাবে বিভিন্ন দেশের সৈন্য বাহিনী রয়েছে, তাদের প্রাণ বিনষ্ট হয় দেশ রক্ষার্থে, মানুষ সেনাবাহিনীতে যাওয়ার ক্ষেত্রে বিরত
হয়,
তাদের প্রাণ বিনষ্ট হওয়ার ফলে দেশের নিরাপত্তা এটা বিনষ্ট হয় না। যদিও খেলাফতের সাথে দুষ্কৃতি করার কারণে একটা শ্রেণী শাস্তি পাওয়ার ছিল, কিন্তু দ্বিতীয় আরেকটি অংশ খোদা তাআলার প্রিয়পাত্র হওয়ার ছিল এবং ফেরেশতাদেরকেও ডিঙিয়ে যাওয়ার ছিল। সেই সফলকামী অংশ মানুষের ব্যবস্থাপনার কারণ ছিল। এই অংশের প্রতি দৃষ্টি রেখে কেউ বলতে পারে না যে মানুষের ব্যবস্থাপনা ব্যর্থ হয়েছে, বরং আসল কথা হচ্ছে এই উন্নত অংশের এক এক ব্যক্তি এতটা যোগ্য ছিল যে তাদের কারণে এই পুরো ব্যবস্থাপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই প্রজ্ঞাকে দৃষ্টিতে রেখে আল্লাহ তাআলা তার বিভিন্ন পূর্ণ মানবকে উদ্দেশ্য করে বলছেন, লাও লাকা লামা খালাকতুল দুনিয়া, যদি তুমি না হতে তাহলে আমরা পুরো বিশ্ব ব্যবস্থাপনাকে সৃষ্টি করতাম না। এটি হাদিসে কুদসি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে বর্ণিত হয়েছে। বিভিন্ন আরো অন্যান্য সত্তার উপরও এই ইলহাম হয়েছে। এই পরিপূর্ণ মানুষ একথার সাক্ষ্য যে খোদা তালার সংকল্প এই হিকমতের অনুযায়ী ছিল। এরূপ আল্লাহওয়ালা যারা ফেরেশতাদের তুলনায় অনেক বেশি খোদা তালার পবিত্রতা এবং মহিমা বর্ণনা করেন, তারপর এদেরকে একে বিশ্বে বিস্তার করেন। এরা অবশ্যই তাদের চেয়ে উচ্চ মোকাম মর্যাদা রাখেন যাদের সম্মান করা বা পবিত্রতা ঘোষণা করা উচিত। মানুষের মধ্যে খোদা তালার পবিত্রতা মহিমা ঘোষণাকারীর মধ্যে সর্বোত্তম দৃষ্টান্তকারী ব্যক্তি হচ্ছেন আহাজ আসলাম, যিনি একটি অন্ধকার যুগকে পবিত্র করেছেন, তাদের কর্মকে পবিত্র করেছেন। এবং আজ পর্যন্ত তারা এই পবিত্র খোদাকে, খোদার সত্যিকার অনুসরণকারী, এর কল্যাণকে দেখতে পাচ্ছে এবং যতদিন পর্যন্ত এই বিশ্ব প্রতিষ্ঠিত থাকবে ততদিন পর্যন্ত তারা দেখতে থাকবে। সূরা জুমাতে কুদ্দুস শব্দের ব্যাখ্যায় হযরত মুসলিম আহমদ খলিফাতুল সানি বর্ণনা করেন, দ্বিতীয় বৈশিষ্ট্য যা বর্ণনা করেছিলেন তা হচ্ছে আল কুদ্দুস। এ সম্পর্কে বলেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইযাক্কিহিম, তিনি এটিও চান যে তার সাথে সম্পর্ক রক্ষাকারী সব কিছু যেন পবিত্র হয়। তাই তিনি রসুলকে স্বীয় নিদর্শন বা আয়াত দ্বারা প্রেরণ করেছেন যেন তিনি লোকদেরকে সেই আয়াত শুনায় আর তাদেরকে বিবেক এবং আত্মিকভাবে পবিত্র করেন। প্রথমে আল্লাহ তাআলার আয়াত শিখিয়ে মানুষের মস্তিষ্ক বিবেক পবিত্র করো, তারপর ইউজাক্কিহিম অর্থাৎ তাদের আমল বা কর্ম পবিত্র করো। তিনি বলেন এই ব্যাপারে তিনি বলেন আল কুদ্দুসের বিপরীতে রসুলের দায়িত্ব বর্ণনা করেছেন অর্থাৎ বিশ্বকে পবিত্র করেন। আলেমের চিহ্ন, আলেমের চিহ্ন কি হয়, যে এটি যে তিনি অন্যকে পাঠদান করেন আর অন্যরা তার মাধ্যমে আলেমে পরিণত হয়। তাই আল্লাহ তাআলার কুদ্দুসিয়াতের প্রমাণ হচ্ছে তার পক্ষ থেকে আগত ব্যক্তি বিশ্বকে পবিত্র করে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্দ লোকদের আশ্রয় দেন, তাদেরকে ধৃত ধরেন আর তার পবিত্র সত্তার কাছে এসে তারা স্বয়ং পবিত্র হয়ে যায়। সুতরাং এই হচ্ছে কুদ্দুস খোদার পরিপূর্ণ নবী, যার হাতে এসে সাধারণ মানুষও পবিত্র হয়ে যায়। সুতরাং প্রত্যেকের জন্য আবশ্যক তার হাতে আসার যেন চেষ্টা করে। যদি পবিত্র হতে হয় তাহলে আসতে হবে, যদি সত্যিকার মোমেন হতে হয়। যেভাবে আমি বলেছি, কোরআন শরীফের যে আদেশ এবং নিষেধ রয়েছে, যা করার আদেশ রয়েছে, যা করা থেকে বিরত থাকার নির্দেশ রয়েছে, এর উপর আমাদেরকে আমল করতে হবে, অনুশীলন করতে হবে। যদি আমরা আমল না করি তাহলে আল্লাহর প্রতি আমরা আগমনকারী দাবি করতে পারবো না, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার দাবি আমরা করতে পারবো না।
হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কুবতে কুদসিয়া যে আপ
তারা সিফাতে কুদ্দুসিয়া থেকে অংশ লাভ করতে পারবে না। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসাল্লাম হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
ফরমাতেন
পবিত্রকরণ যে শক্তি
উস ওয়াক্ত যা নকশা খেঁচ কর
পবিত্র খোদা দান করেছিলেন তাকে, এ প্রসঙ্গে লিখতে গিয়ে বলেন, যদি সে সময় আরবের চিত্র অঙ্কন করে তিনি বলেন, যদি তোমরা সে সময় আরবের অবস্থা দেখো, মানুষ নোংরামিতে লিপ্ত ছিল, সব ধরনের অন্ধকার এবং পঙ্কিলতার আবর্তে তারা ঘুরপাক খাচ্ছিল, কেউ চিন্তাও করতে পারত না এই জাতি কখনো পবিত্র হবে অথবা কখনো তারা বিবেক বুদ্ধি খাটাবে অথবা কখনো এরা সাধারণ গুণ ধারণ করতে সক্ষম হবে। খোদাশীল মানুষ হবে, এর পরিবর্তে সাধারণ গুণ ধারণ করার যোগ্যতা তাদের ছিল। কিন্তু যেহেতু খোদা তালা বাধা ছিল, যারা আমার এই প্রিয়ের সাথে সম্পর্ক বন্ধন করবে সে পবিত্র হবে। কেবল পবিত্রই হবে না, বরং রুহুল কুদুস থেকে তারা অংশ লাভ করবে এবং বিশ্ববাসী দেখেছে সেই জাতিতে পরিবর্তন এসেছে, বিপ্লব এসেছে। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসাল্লাম এই প্রসঙ্গে বলেন যে ব্যক্তি এটি মনোযোগের সাথে দেখবে যে তারা নিজেদের প্রথম বিচরণ ক্ষেত্র বিচরণ ভূমি কেন পরিত্যাগ করেছিল,
অর্থাৎ
তাদের যে আশা আকাঙ্ক্ষা শখ কার্যক্রম কথা আমল জানিয়ে তারা বড়াই করতো এবং এটাকে একে ভালো মনে করতো, কেন একে পরিত্যাগ করেছে, এগুলোকে পরিত্যাগ করেছে, কিভাবে তারা লোভ লালসা বা বিলাসিতার জাল কর্তন করে স্বীয় প্রভুর সাথে মিলিত হয়েছে। এরূপ ব্যক্তি নিশ্চিতভাবে জেনে নিবে যে তা পুরোটাই মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রকরণ শক্তির প্রভাব ছিল। এই সকল যে পরিবর্তন এসেছে এটি আহাজা সাল্লামের কুবতে কুৎসিয়ার কারণে হয়েছিল। সেই রসুল যাকে খোদা তাআলা মনোনীত করেছেন, নির্বাচিত করেছেন এবং স্বীয় দান দ্বারা নিজের প্রতি আকৃষ্ট করেছেন এবং আহাজা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রকরণ শক্তিকে চিন্তা করো যে তিনি সাহাবীদেরকে মাটির নিচে পেয়েছেন, অর্থাৎ তাদের কোন অস্তিত্বই ছিল না,
আর আসমান কি বুলন্দি তক পৌঁছায় গে,
পবিত্রকরণের চেতনা দেখো, সাহাবীদেরকে মাটির নিচে পেয়েছেন আর আকাশের উচ্চতায় তিনি তাদেরকে পৌঁছিয়েছেন, আর ধাপে ধাপে পুণ্যবানদের স্থানে অধিষ্ঠিত করা হয়েছে তাদেরকে, অর্থাৎ তাদেরকে পবিত্র এবং পুণ্যবানদের যে সম্মান সেই সম্মান ধীরে ধীরে বর্ধিত হয়েছে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে চতুষ্পদ প্রাণীবধ পেয়েছেন, তারা তৌহিদ এবং সৎকর্মশীলতা বা সংযমশীলতা সম্পর্কে কিছুই জানত না, তারা তৌহিদ জানতো আর সংযম কাকে বলে এটা সম্বন্ধে তাদের কোন জ্ঞান ছিল না, নোংরামিতে লিপ্ত ছিল আর ভালো মন্দের মাঝে তারা পার্থক্য করতে পারত না, পাপ পুণ্যের মাঝে পার্থক্য করতে পারত না। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মানুষের শিষ্টাচার শিখেছেন, আদব শিখেছেন এবং সভ্যতা এবং আচার আচরণ শিক্ষা দিয়েছেন। অতঃপর তিনি বলেন, মুসলিম আসলাম বলেন, ঐশী মারেফতের তৃতীয় ধাপ যা পবিত্র কোরআনে আল্লাহ জাল্লা শানু স্বীয় বিশেষ দানে উন্মুক্ত রেখেছেন তা হচ্ছে আধ্যাত্মিক কল্যাণ বা রুহানিয়তের বরকত, যাকে কোরআনের অলৌকিক প্রভাব বলা উচিত। এটি কোন জ্ঞানী ব্যক্তির কাছে গোপন নয় বা লুকায়িত নয় যে আহাজ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বসবাসের স্থান একটি ছোট্ট দ্বীপের ন্যায় দেশে সীমাবদ্ধ ছিল, যাকে আরব বলা হয়, যা সর্বদা অন্যান্য দেশ থেকে বিচ্ছিন্ন থেকে নির্জনে একাকী পড়েছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্বে এদেশের মানুষ একেবারে বন্য হিংস্র জন্তু জানোয়ারের ন্যায় জীবন যাপন করত এবং ধর্ম ইমান আর খোদা ও মানুষের অধিকার প্রদানের ক্ষেত্রে চরম উদাসীনতা স্বেচ্ছাচারিতা ছিল এবং শত শত বছর যাবৎ মূর্তি পূজা আর অন্যান্য নোংরা ধ্যান ধারণায় নিমজ্জিত থাকা, বিলাসিতা এবং মদপান আর পার মাতাল হওয়া, জুয়া খেলা প্রবৃতি পাপের ক্ষেত্রে চরম সীমায় পৌঁছে যাওয়া এবং এই সকল নোংরামি তাদের মাঝে ছিল, পাপ তাদের মাঝে ছিল, চুরি ডাকাতি হত্যা কন্যাদের হত্যা করা এবং এতিমের সম্পদ ভক্ষণ অর্থাৎ ডাকাতি করা হত্যা করা নিজের মেয়েকে হত্যা করা আর এতিমের ধন সম্পদ খেয়ে ফেলা এবং অন্যের অধিকার হরণ করাকে কোন অপরাধ মনে করত না। মোট কথা সব ধরনের মন্দ অবস্থা এবং সর্বপ্রকার অন্ধকার জুলম আর উদাসীনতা সাধারণভাবে পুরো আরববাসীর হৃদয়ে ছেয়ে থাকা। সাধারণ ব্যাপার বা প্রসিদ্ধ ঘটনা যা কোন চরম বিরোধীও অস্বীকার করতে পারবে না, কিন্তু শর্ত হচ্ছে সে তার জন্য কিছু জ্ঞান থাকে। তারপর এই কর্ম তারপর এটিও প্রতি বিবেকের কাছে সুস্পষ্ট ছিল যে সেই অজ্ঞ হিংস্র জানোয়ার আর বাজে বা অপকর্মে লিপ্ত শ্রেণীর মানুষ নোংরা বেহুদা অপবিত্র মানুষ যারা কোন জিনিস জানতোই না, ভালো কাকে বলে মন্দ কাকে বলে, তারা ইসলামে প্রবেশ করা ও কোরআনকে কবুল করার পর কিরূপ হয়ে গিয়েছিল এবং কিভাবে ঐশী কিতাবের প্রভাব আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিষ্পাপ সাহচর্য সামান্য সময়ের ব্যবধানে সেই বন্দী হৃদয়গুলো আকস্মিক ভাবে পরিবর্তিত করে
দিয়েছে।
যে তারা অজ্ঞতার পরিবর্তে ধর্মীয় তত্ত্বজ্ঞানে ব্যুৎপত্তি লাভ করেছে আর ইহলোকের ভালোবাসার পরিবর্তে ঐশী ভালোবাসা এভাবে আপ্লুত হয়েছে যে নিজ দেশ ধন সম্পদ সন্তান সন্ততি আত্মীয় স্বজন সম্মান এবং প্রাণের নিরাপত্তা মহাপরাকাশালী খোদার সন্তুষ্টি লাভের জন্য পরিত্যাগ করেছে। সুতরাং তাদের পূর্ববর্তী অবস্থা এবং বর্তমান নতুন জীবন যা ইসলাম গ্রহণের ফলে তারা লাভ করেছে এই দুটি অবস্থা কুরআন শরীফে এত সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে যে একজন পুণ্যবান মানুষ পাঠ করার সময় অজান্তেই তার চোখ অশ্রু সজল হয়ে যায়। সুতরাং তা কি ছিল যা তাদেরকে এত দ্রুত এক জগৎ থেকে অন্য জগতে আকর্ষণ করে টেনে
এনেছে?
এর দুটি কারণ ছিল, দুটি বিষয় ছিল। প্রথমত সেই নিষ্পাপ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় পবিত্রকরণ শক্তি যাতে একান্ত শক্তিশালী প্রভাব ছিল, অত্যন্ত প্রভাব ছিল যাতে যা পূর্বে কখনো হয়নি আর ভবিষ্যতেও কখনো হবে না। দ্বিতীয়ত মহা মহিমান্বিত চিরস্থায়ী স্থিতিদাতা খোদার পবিত্র বাণীর আশ্চর্যজনক ও বিস্ময়কর প্রভাব ছিল যা একটি বড় দলকে সহস্র বছরের অন্ধকার থেকে মুক্ত করে আলোর দিকে জ্যোতির দিকে নিয়ে এসেছে। কুরআনের এই প্রভাব নিঃসন্দেহে অলৌকিক ছিল, অলৌকিক প্রভাব ছিল, অসাধারণ বিষয়। কেননা বিশ্বে এর কোন দৃষ্টান্ত নেই যারা বলতে পারবে যে কখনো কোন গ্রন্থ এরূপ প্রভাব বিস্তার করেছে। যা এই কথার প্রমাণ দিতে পারবে যে কোন পুস্তক এরূপ পরিবর্তন আর সংশোধন করেছে যেভাবে পবিত্র কোরআন সম্পাদন করে দেখিয়েছে বিশ্বে। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে নসিহত করতে গিয়ে এক স্থানে বলেছেন,
কোরআনে শরীফ কি তালিম
তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রকরণ প্রভাব এই ধারাবাহিকতা এখনো বন্ধ হয়নি, বরং এখনো এটা চলমান রয়েছে। পবিত্র কোরআনের যে শিক্ষার মধ্যে সেই প্রভাব সেই কল্যাণ এখনো সংরক্ষিত।
সুতরাং
যখন খোদা
রসূল কি তাসীর
সেই পবিত্র খোদা
কিতাব কি তাসীর
যে তার দিকে এগোনোর চেষ্টা করবে সে তার থেকে কল্যাণ লাভ করে, তার রসুলের প্রভাবও প্রতিষ্ঠিত রয়েছে, তার কিতাবের যে প্রভাব সেটাও এখনো সংরক্ষিত। এই যুগে তিনি তার মসীহ এবং মাহদীকে তার যে পবিত্রকরণ শক্তি এর দৃশ্য আমাদেরকে দেখিয়েছেন এবং দেখাচ্ছেন। এই সকল বিষয় আমাদেরকে সেই কুদ্দুস খোদার বৈশিষ্ট্য থেকে কল্যাণ মণ্ডিত হওয়ার চেষ্টা করা উচিত বা কল্যাণ মধ্যে হওয়ার চেষ্টা করা উচিত, এই বিষয় দ্বারা লাভবান হওয়ার চেষ্টা করা উচিত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।
الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله